রুগ্নশ্রেণীর সংখ্যা তো আমাদের খুব কম দেখতেছি, তাই না? আমরা সোয়া সাতটা টাইম তো মনে হয় সবার জন্য উপযুক্ত না, আর সাড়ে সাতটা হলেও করা যেতে পারে শুরু করে দ্বিতীয় ক্লাস থেকে, তারপরে করা যেতে পারে সাড়ে সাতটায়। তাহলে আমরা তো ইনশাল্লাহ রবিবার দিন তখন চলে যাব, বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে, পরে পাশ থেকে ফিরে আসলো ইনশাল্লাহ সুইসালামকে আমরা নিয়মিত ক্লাস করবো ইনশাল্লাহ। আজকে আমাদের মঙ্গলবারে এখন আমরা এলোমেলো কিছু আলোচনা করতেছি, আজকে আমাদের রুটিন ছিল বলছি মঙ্গলবারের দিন বন্ধুদের জন্য নির্দিষ্ট একটা প্রোগ্রাম করার কথা বলছিলাম, এর মধ্যে আর হয় নাই, গোয়া শিক্ষা ও গোয়া শিক্ষা প্রস্তুত করেছিলাম। যেহেতু আমাদের অনেক অনুপস্থিত এই জন্য তো আমি আমরা একটা সাধারণ কথা আলোচনা করতে পারি, কালকে যেমন আমরা রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করেছিলাম, এখন হয়তো যেমন মানুষ রমজানের আগে আগে একটা ব্যস্ত হয়ে যায়, কুরবানের আগে আবার একটু ব্যস্ত হয়ে যায়, সব আমরা হয়তো নতুন বছর মহরম থেকে ভালো করে শুরু করতে পারব ইনশাআল্লাহ। তবে আমাদের এই অনলাইনের ক্লাসটা মনে হয় এত ক্লাস রাখা ঠিক হবে না, কারণ লোকজন উপস্থিতি খুব কম, সবাই তো আমাদের কাজে লাগানো দরকার, দু চারজন পাঁচজন সাতজন নিয়ে এক দেড় ঘন্টা এক ঘন্টার সময় এটা মনে হয় অন্যভাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি কিনা আমাদের একটু আলোচনা বা পর্যালোচনা হওয়া দরকার। তো দুয়া বিষয়টা আমভাবে সাধারণভাবে আমরা বলব যে আসলে আমরা দোয়া মানে দুই প্রকার বলছিলাম, একটা দোয়া আল মাসআলা, একটা দোয়া আল ইবাদা। দোয়া মানে টাকা, একটা ইবাদতের মাধ্যমে টাকা, একটা চাওয়ার মাধ্যমে টাকা। আপনি যখন নামাজ করতেছেন, রোজা করছেন, হজ করছেন, এগুলির মাধ্যমে কিন্তু আপনি আল্লাহর কাছে চাচ্ছেন ইবাদতের মাধ্যমে। এবং ইবাদতের উদ্দেশ্য মানবের আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং তার আইন ফলো করা, নিয়মকানুন, ঠিক চাওয়ার মাধ্যম হতে পারে, আল্লাহ এটা দাও, এটা দিও না, এটা এটা আমার প্রয়োজন এটা। তো এবাদতের মাধ্যমে আমরা যে আল্লাহর কাছে চাই এটাকে আমরা চাওয়া মনেই করি না, অনেকে বুঝি না আমরা, ওটাও কিন্তু দোয়া আল ইবাদা যেটা। তো দোয়াল মাসআলা যেটা আমরা যেটা চাই, আমি আপনাদের আগে বারবার বলেছি যে প্রথম অপশন হচ্ছে অ্যারাবিক ভালো বলতে পারি এবং এর অর্থ জানি, এটা হল ফার্স্ট চয়েস। তার দ্বিতীয় চয়েস হল শুধু মেনে অর্থটা জানি আমি, কিন্তু এর আরবিটা জানি না, ভালো অর্থটা জানলেই হবে। এবং নামাজ ছাড়া বাইরে কোথাও আরবি দোয়া শর্ত না। আমরা অনেকে আরবি দোয়া নামাজে বা বাইরে পড়ি, কি পড়ি নিজে তো বুঝি না, কি যে চাইলাম কি বললাম, আসলে এরকম এরকম আহাম্মকের মতো চাওয়া মনে করি, কিছুই বুঝলাম না। যে আমি বাংলাতে বলতে পারি ওটাই ভালো। থার্ড অপশন গিয়ে শুনছি তা আরবি বলা, আরবিটা হয়তো অনেকে আমরা বলতে পারি না ভালো, কেউ কিছু আছে বলতে পারি কিন্তু কি বললাম কিছুই বুঝলাম না, যার ফলে আমাদের এই দুয়ার যে প্রভাবটা আমাদের মাঝে পড়ে সারা জিন্দগি আপনার আছে না আপনি দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, দোয়া করি। কিন্তু আমি দুনিয়ার কল্যাণের আশেপাশে নাই, থাকলেও আখেরাতের কল্যাণের আশেপাশে নাই, এই কেমন দোয়া? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, দোয়া করলাম সিরাতাল মুস্তাকিম দেখাও, আর আনআমতা আলাইহিমের পথে আমাদেরকে পথিক বানাও, মাকদুব আলাইহিম দালিনের পথে পথিক বানায় না, বা সেই পথ চাই না, কিন্তু সারা জিন্দগি মাকদুব আলাইহিম দালিনের পথেই ঝিঁকে গেল, সিরাত মুস্তাকিম ধরল না, নাম তো আলাইম ছিল না। এই সমস্ত দোয়াগুলো আসলে আমাদের জীবনের জন্য কতটুকু কাজে লাগতেছে আল্লাহ ভালো জানেন। এই জন্য দোয়ার অর্থগুলো আমাদের প্রচার করা, দোয়ার সাথে সাথে অর্থটা অনেক সময় দেখা যায় যে আমাদের হিসরুল মুসলিম ছাপাইছে ওস্তাদিরা, আরবি উচ্চারণগুলো ভালো করে দেয় নাই, বাংলা উচ্চারণ তো নাই, অর্থগুলো একটু কঠিন কঠিন, এগুলোকে যদি খুব সহজ করে সরল ভাষাতে বা অর্থগুলো অনুবাদ করে দেওয়া হয় শুধু, তাহলে আমার মনে হয় খুব অল্প শব্দে নবার্থ আসবে, মুখস্থ করে নেবে সব বাংলা দিয়ে। একজন যদি বাইরে থেকে বেরোনোর সময় বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানব মনে হয় সাধারণ মানুষের মস্ত করতে বা আগ্রহতে আসে কম, যেহেতু আরবি দেখেই ভয় পায়, আবার কোনো বুঝে নেওয়ার জন্য আগ্রহী হয় না। যদি আল্লাহর নামে বের হচ্ছি তার প্রতি ভরসা করে, আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নেই, ব্যাস এটুকু যদি হয় তো আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থে এটুকুই যে আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নেই। তাহলে আল্লাহর প্রতি ভরসা করে বাড়ি থেকে বের হলাম, আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নেই, এটুকু ঠিক মানে প্রাণরা যথেষ্ট হয়ে যায়। এই কথাটা একবার দুইবার শুনলে একজন মুখস্থ করতে পারে। এখন এভাবে দিকে দেখা যাবে যে অনেকে হয়তো এটা দুর্নীতিও করবে, কারণ হুজুর সাহেবদের আমার ভাত হয়তো বন্ধ হয়ে যাবে, যারা সাধারণ মস্ত দোয়া শিখে ফেলল তাহলে তো আমাদের জন্য আর আমাদের জন্য আমাদের তো আর ভাড়া করে নিয়ে যাবে না, আমাদের তো আর বুঝবে না, আমাদের তো আর ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এমন একটা ভাব হতে পারে। তারপর আমাদের নিজেদেরকে জরুরি যে সমস্ত দোয়া করে এভাবে অর্থ শুধু অর্থ মুখস্থ করে নেওয়া, যারা একেবারে খাট বাংলা করে এদের জন্য আমার মনে হয় একটা ভালো অবস্থা হতে পারে। দোয়ার তিনটা অবস্থা আবারও স্মরণ করাচ্ছি হাদিসের, যেটা যে যা চেয়েছেন তাই দোয়া আল্লাহ দিবেন, অথবা যা চেয়েছেন সে অনুরোধ আপনার কোন বিপদ আপনার থেকে দূর করবে, যেটা আপনি তো প্রচারও করেন না, অথবা কেমনের দিন জন্য আল্লাহ আপনার জন্য সেটাকে রিজার্ভে রেখে দিবেন। তাহলে আমরা শুধুমাত্র যা চাইলাম তা পাইলাম না, এখানেই আমাদের চিন্তা ভাবনা, এর বাইরে আরো কিছু অপশন আছে আমরা বুঝি না। বেশিরভাগ দয়া করে যে শর্তগুলো, এই যে অবস্থানগুলো, স্থানগুলো, পরিস্থিতিগুলো, এগুলো আমরা অনেক সময় কাজে লাগাই না। দয়া করতে যাই করতে থাকি না, দোয়া তার অবস্থা স্থান এবং দোয়া যে কবরের শর্তগুলোকে যদি আমরা ফলো করি দোয়া করি, তাহলে আমাদের জীবনে অনেক কিছুই আমরা হয়তো পাবো, অনেক আরাম দিবে, অনেক কিছুই হয়তো আমাদের জীবন থেকে আমরা যা চাই না তা আমরা আল্লাহ কাছে চেয়ে আমরা দূর করতে পারবো। কিন্তু একটা মানুষের জীবন ধরেই দেখা যায় সমস্যা আর সমস্যা, বিভিন্ন ধরনের এটা ওটা লেগে থাকছে, দোয়া করছে। তবে এটাও ঠিক যে কিছু কিছু মানুষের বা অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন না, সেটা একটা পরীক্ষা, অথবা সে আরো চাক চাওয়ার মতো আরো বেশি করে চাক, এটাই হয়তো আল্লাহ চাচ্ছেন। সর্ব পরিচিত আমরা বলব যে দোয়া আমরা কোরআনের বা হাদিসের দোয়া খুব কর্মহস্থ মানুষের, একেবারে ফরজ নামাজের দোয়াগুলো আমরা অনেকে জানি না। এই জন্য আমি যে স্টার্টকে বলতে চাচ্ছি আসলে দোয়া শিক্ষার যে ব্যাপারটা, শিখা এবং শিখানো, এখানে আমাদের একটা প্ল্যান থাকা দরকার। আমাদের আয়েশা আপু মাশাআল্লাহ বারাকাল্লাহ আমাদের ফেসবুকে প্রায় দোয়া দেন বাংলা উচ্চারণ সহ অনুবাদ সহ, এটা একটা ভালো পদক্ষেপ যে যদি প্রতি সপ্তাহে কমপ্লিট একটা করে দোয়া মানুষ করতে পারে এটা একটা ভালো দিক। তাই ছাড়া আপু একাই বারাকাল্লাহ ফিহা আর অন্যান্যদেরকে একটু শেয়ার করা দরকার, একটা প্ল্যান থাকা দরকার যে আজকে আমরা দশটা দোয়া দশ ধরনের বা একই আমরা দিব। এভাবে যদি আমরা আসলে এই যে বিচ্ছিন্নভাবে কাজগুলো হচ্ছে এতে ফল ভালো হচ্ছে না। একটা দোয়া শিক্ষা আমি বলছিলাম পৃথিবীতে দোয়া শিক্ষা একটা প্রোগ্রাম রাখার জন্য, আমার মনে হয় প্রোগ্রামটা ছিল দোয়া শিক্ষা, প্রতিদিন একটা করে দুইটা করে দোয়া এবং এটাকে একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আরবিটা সহজ করে পড়ে দিয়ে এর অনুবাদটা সহজ করে বা বাংলায় এবার বললেই যথেষ্ট, এভাবে একটা আসলে বর্তমানে স্যাটেলাইটের যুগে স্যাটেলাইটে যদি না আসতে পারি আমরা প্রচারে মানে মিডিয়া তাহলে সম্ভব না। আমরা বলছিলাম আপনাদেরকে যে দোয়া লিখে বাড়িতে ওয়ালের মধ্যে লাগাই দেওয়া, প্রতিদিন একটা করে দোয়া, কম্পিটিশন বাড়িতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে বা পরিবার আরো কেউ থাকলে স্কুলে মাদ্রাসাতে প্রতিষ্ঠানে মসজিদে বাড়িতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দোয়া মুখস্থ যে এতগুলো দোয়া মুখস্থ করবে 5,000 টাকা 10,000 টাকা পাবে প্রতিযোগিতা দেওয়া। তো আমরা এটাকে বিভিন্ন ভাবে এই দোয়া শিক্ষার ব্যাপারটাকে আমরা নিতে পারি। তবে অবশ্যই দোয়া শুধু কানাহাফিজের মতো মুখস্থ না, অর্থসহ যেটা আমি আজকে এবার গিয়ে দেখলাম এক ভাই আমাদের দিনাজপুরে একটা প্লাজার মালিক মোটামুটি দুনিয়া অর্থ করে আছে বেচারা, এবার গিয়ে দেখি মার্শাল্লাহ সুন্দর দাঁড়িয়ে রেখেছে চিনতে পারি নাই। হিসরুল মুসলিম বইটা আমার মনে হয় মানে পুরোটাই অর্থসহ মুস্ত করে ফেলছে হয়তো দু কিছু বাদ দিয়ে, বিশাল ব্যাপার একটা। হিসরুল মুসলিম পুরো বইটা আর দুয়ার বইটা একজন মানুষ মুস্ত করে, সাধারণ মানুষ ব্যবসায়ী মানুষ দুদিন মাদ্রাসে পড়ে নাই স্কুল কলেজে পড়া মানুষ, কিন্তু তার যে আগ্রহ প্ল্যান প্ল্যানিং করে দেখা গেছে যে সে পুরো বইটার হাফেজ বলা যেতে পারে মাশাআল্লাহ। এরকম আমরা জরুরি দোয়াগুলো ভাগ ভাগ করে বিষয়ভিত্তিক একটু আরো সুন্দর করে আমার মনে করি আমাদের মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক কলেজ ভিত্তিক আমাদের বাড়ি ভিত্তিক সমাজ ভিত্তিক ইসলামিক সেন্টার ভিত্তিক এই দোয়া মুখস্থ করার এবং এগুলো মানে আসলে আমরা জানা যাই। আপনাদের একটা ঘটনা বলি, আমরা মক্কা যাচ্ছি বাসে, 50 জন আমরা প্রায় ফ্যামিলিও আছে কিছু, প্রচন্ড বাতাস উঠে গেল। এখন মানে আমার একটা অবস্থা যে গাড়ি চলার মতো অবকাশ নেই, এত বেগবান হাওয়া। তো হঠাৎ করে আমার মনে পড়ল আমরা ছত্রপণে দোয়া করি, তো মাইকে নিয়ে বললাম সবাই প্রেম দোয়া, আল্লাহুম্মা ইন্নাসাল খায়রা ওয়া খায়রা মা ফীহা ওয়া খায়রা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযুকা মিন শাররি ওয়া শাররি মা ফীহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আল্লাহ বাতাসে যা করলাম দিয়ে পাঠিয়েছো, যা করলাম আছে আমরা চাই, যা করলাম আমল তা থেকে তোমার কাছে মানা চাই। এবং প্রেম জয় করে মাশাআল্লাহ আমরা দু চার মিনিট পড়তে ড্রাইভার বললাম জয় জয় পড়, ড্রাইভার তো খুব বিব্রতকর অবস্থা। আলহামদুলিল্লাহ ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরো বাতাস একেবারে নর্মাল হয়ে গেল আলহামদুলিল্লাহ, একেবারে স্বাভাবিক হয়ে গেল, দুটো গাড়ি জয় হলো গাড়ি আমাদের মাশাআল্লাহ। তো অনেক সময় এরকম দেখা যায় যে অনেক আমল আছে যেটা হয়তো খুব সিরিয়াসলি ভাবে করা হলে সাথে সাথে আমরা দোয়া কবুল করে ফেলি। এরকম বহু ঘটনা বোর যে বহু ব্যক্তির জীবনে ঘটেছে হয়তো যে খুব মানে করুণ ভাবে একাগ্রতির মধ্যের সাথে একগ্রতার সাথে দোয়া আরম্ভ করা হয়, অনেকে দোয়া করেই করেই করে না, কিন্তু আমরা এক বিপদ আসে যখন কঠিন অবস্থায় দোয়াটা করে সাথে সাথে মনে হয় যে একটু দোয়া কবুল। এই অবস্থাটা আসার ব্যাপারটা হল সবচেয়ে জরুরি। তো আমি আপনাকে বলব যে দোয়া মুখস্থ করা এবং করানোর প্ল্যানটা আমাদের বাড়ি ভিত্তিক প্রতিষ্ঠান ভিত্তিক মসজিদ ভিত্তিক প্রতিযোগিতা দিয়ে এটা আমাদের আসা দরকার। এবং দোয়া আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া যে রয়েছে বিভিন্ন বিষয় বা অবস্থা বা স্থানের সঙ্গে যে দোয়াগুলো রয়েছে এবং কমন দোয়া রয়েছে এগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম, সেগুলো আমাদের দেখা যায় আলেম ওলামা যারা আছে খুব কম, এদেশে বড় বড় শেখ মাশাইখ আলেম ওলামা আছে দেখা যায় মাশাআল্লাহ এদের দোয়ার যে ইয়েগুলো মাশাআল্লাহ মুখস্থ, এদের মেমোরি ভালো, নিজেদের ভাষা এবং খুব সহজে এরা মুখস্থ করতে পারে, আমাদের জন্য সেটা হয় না। এই জন্য আমি বলব আপনাদের এই যে দোয়া বা দোয়ার প্রচার প্রসার এবং মুখস্ত করা এবং নিজের জীবনে যে কোনো কঠিন কঠিন অবস্থাতে এই দোয়াগুলি নিজের জীবনে যখন প্রতিফলন ঘটে তখন এদের প্রতি একটা আস্থা হয়, তখন আরেকজনকে এটা শেখাতে একটা আলাদা মজা পাওয়া যায় এবং সেখানে একটা আমার একটা জোর ইমানি জোর কাজ করে আমার মনে হয়। তো এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে আসুন এই দোয়ার ব্যাপারটা আমরা দোয়া আমরা প্রোগ্রাম করলাম পড়লাম কিন্তু মুখস্থ নয় আমাদের অবস্থাতে আমরা দোয়াটা করছি না। অনেক সময় দেখা যায় ছোটখাটো দোয়ার বা অবস্থা আমরা জানার পরেও করছি না, বলছি না, এলাকাতে বলছিলাম যে জটিল রোগীরা অনেক সময় দেখা যায় আমাদের ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়ে বা বিভিন্ন ভাবে বছরের পর বছর ক্যান্সার হয়ে রোগে ভুগতে আছে, ভুগতে আছে। কেউ যদি একই সহকারে মানে ইমান পাকা ইমান সহকারে রোগীর শরীরে হাত রেখে লাভ আসে, তাহলে ইনশাআল্লাহ একবার সাতবার পরে হয় ভালো হবে না হয় অতি দ্রুত দুনিয়া থেকে এসে চলে যাবে, সেটা আমার ফয়সালা হয়ে যাবে। রাসূল হাদিস মৃত্যু ছাড়া যে কোনো রোগের ঠিক হবে, কোন মুসলমান যদি আজ মুসলমান মানে রোগী দেখতে গিয়ে দোয়াটা পড়ে, তাহলে এছাড়াও যে যারা তার জীবিত থাকা কল্যাণ হয়ে তাকে জীবিত রাখো, তার মৃত্যু কল্যাণ তাকে মৃত্যু দান করো, নিজেও দোয়া করতে পারে আল্লাহ। এই যে দোয়াগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখা যায় একটা মানুষ দীর্ঘকাল ধরে আছে এই বিষয় পড়ে, নিজেও কষ্ট করছে অন্যরা কষ্ট করছে, তবে এইভাবে থাকলে তাকে মেরে ফেলা যাবে না, কারণ এখন মেডিকেল সায়েন্স অনেক মনে করে যে হয়তো কমায় চলে গেছে, স্টক করছে বা সেক্ষেত্রে তার কোন মানে নিশ্চিত যে না বাঁচবে না, এবার ফেলে একে গুলি করে বা কিছু খেয়ে মায় বাজে খেয়ে মায় ফেলো, চাইজ নেই, অবশ্যই তা হত্যা করা হবে। এবার এই অবস্থা থাকলে যারা আত্মীয় স্বজন তারা ফায়দাবান হবে, কারণ তার দেখাশোনা এই যে চিকিৎসা তার এই দক্ষ কষ্ট তাকে নিয়ে দৌড় ঝাঁপের মধ্যে তাদের নাকি হবে, এছাড়া রোগীরও বা মিটে যাবে, কারণ এই বিপদের উঠে পড়ে কোনোভাবেই জায়জ নেই যেটা অমুসলিমরা বলে থাকে। তো দোয়া নিয়ে আপনার কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি
ক্লিয়ার করার জন্য তা শুনছি আপনার বলছেন যে নামাজের শেষ বৈঠকে দোয়ার ব্যাপারটা আর কি, তো শেষ বৈঠকে যদি শেখ জামান রাব্বানা আতিনা রাব্বানা জালামনা তারপরে এ ধরনের দোয়াগুলা যদি নামাজের শেষ বৈঠকে পড়ি এগুলা কি সঠিক হবে কিনা, এবং যদি আমাদের অনেক ক্ষেত্রে সাময়িক কিছু অসুবিধা আসছে পরিবারের হোক সন্তানদের হোক অসুখ বিসুখ আসে, তো ওই সমস্যাটা কি আমরা বাংলাতে বলতে পারিনি কিনা যে আমার এই অসুখটা বা আল্লাহ দূর করে দাও, এই ধরনের কি বলতে পারে কিনা বাংলাতে আর কি, যেগুলা উপস্থিত আমাদের কোন সুবিধা অসুবিধা অসুখ বিসুখ আসে এই ব্যাপারে একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নামাজের দুই জায়গাতে অতিরিক্ত যে সমস্ত অতিরিক্ত দোয়া করা যায় যেরকম বৈঠকে সালামের বৈঠকে এবং সেজদাতে, সালামের বৈঠকে এবং সেজদাতে আল্লাহর নবী থেকে বেশ কিছু দোয়া এসেছে, এগুলি পড়া উত্তম। এছাড়াও কোরআনে বা হাদিসের দোয়া, কোরআনে বা হাদিসের দোয়া যে কোনো দোয়া পড়া যেতে পারে, জায়গা আছে ফরজ নামাজ হোক না হলো যে কোনো নামাজ হোক, বাকি নিজের ভাষাতে সেজদাত এবং বৈঠকে দোয়া করার ব্যাপারে ওলামাদের দুইটা মত রয়েছে, অধিকাংশ মত হলো জায়েজ নেই, তবে কিছু কিছু মতকে ওলামাদের মত জায়েজ এবং জায়েজ ইনশাআল্লাহ এবং জায়েজ। কাজে বৈঠকে পরিবারের নিজের বা যেটা আপনি বাঘ বিধি বলতে পারেন না নিজের ভাষাতে উনি বলেন তো জায়েজ রয়েছে, কোন সমস্যা নেই যারা জায়েজ মনে করেছেন, এবং যেহেতু সেজদাতে বান্দা আল্লাহর নিকটে হয়ে যায় সে তখন দোয়া কবুলের আশা করা যায়। আর বৈঠকে আলানি বলছেন উত্তম দোয়া বলে তোমরা চয়েস করো, দোয়া করো। তো যারা জায়েজ বলছেন তার একটা যুক্তিও রয়েছে, এজন্যে জায়েজ রয়েছে নিঃসম। আর যারা জায়গ মন করছেন না তাদেরকে তো বাধ্য করার কিছু নেই। জি, এরপরে মাইক আয়েশা আবু। জি,
আমি করছি সেটা হচ্ছে যে একটা হাদিসে পেলাম যে ব্যাংক খাওয়া বৈধ না, কিন্তু একজন জানতে চাইলেন যে এই হাদিসটা দেওয়ার পরে যে অনেক সময় দেখা যায় যে আমাদের স্কুলে বা কলেজে যে সমস্ত বায়োলজি যে প্র্যাকটিক্যাল গুলো থাকে সেখানে অনেক সময় ব্যাংক কাটতে দেয়, তো সেক্ষেত্রে কি করার, কারণ সেটা তো মানে শিক্ষার জন্য একটা শিক্ষার একটা অংশ হিসেবে যেহেতু আমাদের স্কুল কলেজে শিক্ষা গুলোতে তো এত ধর্মীয় জিনিসগুলো ফলো করে না, অনেক অনেক এটা জানো না, তো ব্যাংক কাটা হয় তো কেউ যদি এরকম কাটে তাহলে কি সেগুলো দেখাবে কিনা, এটা একটা প্রশ্ন। শেখ আর এটা হচ্ছে একটা হাদিস আছে যে হিংসা করলে সব নেকামও নষ্ট হয়ে যায়, অর্থাৎ কাজকে যেরকম ভাবে আগুন একদম পুড়িয়ে ফেলে সেরকম ভাবে নেকাম হিংসা পুড়িয়ে ফেলে। আমি জানতে চাচ্ছি এই হাদিসটাকে শুনি কিনা, আবু দাউদের হাদিস আমি অনেক শুনছি বাট আমি ক্লিয়ার হতে চাচ্ছি যে আসলে মানে হিংসার ব্যাপারে একটা হাদিস আছে সেটা আর কি, যে কাঠ যে আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ফেলে সম্পূর্ণভাবে তেমনি ভাবে হিংসা মানুষের এক আমল গুলাকে খেয়ে ফেলে আবু দাউদের হাদিস। এ হাদিস তো শুনি কিনা, একটা হাদিস আমি দেখলাম অনেক আপনার শুনলাম সেটা বল হিংসা বিষে হিংসা। একটা হাদিস হচ্ছে আমি দেখলাম একজন আমাকে দিল, সেখানে বলা হচ্ছে যে কেউ যদি চায় যে তার কল্যাণ আসুক বা বরকত আসুক তাহলে সে যেন খাওয়ার আগে অজু করে এবং খাওয়ার পরে অজু করে, এরকম একটা হাদিস দেখলাম। ওটা ইবনু মাজাহ বাইহাকি আর হচ্ছে সহিহ আত-তিরমিজি ওয়া তিরমিজি এটা হচ্ছে রেফারেন্স দেওয়া। এই হাদিসটা সম্পর্কে শেখ থেকে আমাকে একটু জানাবো।
মেডিকেল ছাত্ররা বা আমাদের যারা সায়েন্সের ছাত্র ছাত্রী তাদের ব্যাংক কেটে পরীক্ষা করতে দেওয়া হয়, যদি ব্যাংক ছাড়া অন্য কোন মানে পরীক্ষাটা আসলে ব্যাংক দ্বারাই ভালো হয় বা এটাই উপযুক্ত, যাই হোক সমস্যা নেই, প্রয়োজনে কোন সমস্যা নেই, হাদিসের বিপুল হবে না ইনশাআল্লাহ। হিংসা নেকিকে খেয়ে ফেলে যেমন কাঠ আগুনকে আগুন কাঠকে খেয়ে ফেলে, হাদিসটা যতটুকু আমি জানি হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। আর খাওয়ার আগে এবং পরে উনি করলে রুজিতে বরকত হবে এই ধরনের হাদিস সহি বলে আমার জানা নেই, যেটুকু জানি আমি জহি, কিন্তু তারপর আমি কনফার্ম হব ইনশাআল্লাহ। যা কার প্রশ্ন আছে আমাদের মনে হয় কে। জি
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জাযাকাল্লাহু খাইরান সম্মানিত শেখ। শেখ আমার প্রশ্নটি হল সালাত বিষয়ে, ধরুন আমি মাগরিবের সালাত আদায় করছি বিশেষ করে অফিসে, তো অনেক সময় আরেক ভাই পাশে এসে দাঁড়িয়ে যান, অনেক সময় আমিও দাঁড়াই, অনেক সময় আমরা জামাত করি যদি দুই থেকে তিনজন হয়। তো শেখ আমি ধরেন আপনার নামাজ পড়ছি মনে মনে, যখন আমার এক ভাই পাশে দাঁড়ালো তখন কি আমি স্বশব্দে সুরা ফাতিহা থেকে শুরু করব, এটা কি জায়েজ রয়েছে? ধরুন আমি সুরা ফাতিহা শেষ করে ফেলেছি, এখন অন্য একটা সুরা পড়ছি, এমন অবস্থা আমার এক ভাই পাশে এসে দাঁড়ালো, এখন আমি জুড়ে পড়া শুরু করলাম, আমি কি সুরা ফাতিহা থেকে যদি শুরু করি তা কি জায়েজ রয়েছে, নাকি যেখান থেকে আমি বন্ধ করেছি এখান থেকে পড়ব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। নামাজ, যে সমস্ত নামাজে কেরাত সশব্দে, এই সশব্দে কেরাত বা পাঠ করা কোরআন, এটা একটা সুন্নত অন্তর্ভুক্ত। ইমাম যদি হন তার জন্য সশব্দে পড়া জরুরি, যাতে করে মুক্তাদিরা শুনতে পায়। একাকি যদি হয় তাহলে সশব্দে নামাজের কেরাত হচ্ছে জোরও করতে পারে, আস্তেও করতে পারে। তাহলে ইমাম হলে জোরে পড়বেন, যেখানে জোরে আছে আস্তেটা আস্তে পড়বেন, একা কি হলে উচিত জোর পড়তে পারে, আস্তে পড়তে পারে। নামাজ শুরু করেছেন তখন আপনি একা কি ছিলেন, আপনি আস্তে পড়তে ছিলেন, উচ্ছিকের মধ্যে ছিলেন, যখন ইমাম হয়ে গেছেন তখন আপনাকে জোরে শুরু করতে হবে, এবং যেখান থেকে শেষ করেছেন ওখান থেকেই। অর্থাৎ আপনি সুরা ফাতিহা রিপিট করবেন না, এবং সুরা ফাতিহা নামাজের রুকুন, রুকুন একাধিকবার করা যায় না, আপনারা জানেন কিনা, নামাজের কোন রুকুন কিন্তু একাধিকবার করা যাবে না, কদিন নির্দিষ্ট একটা সংখ্যায় হয়, সুন্নত আনলিমিটেড, সুন্নতের ব্যাপারগুলো আনলিমিটেড করা যায়। তাহলে এখানে আপনি যদি নামাজটা জোরে কেরাতের নামাজ হয় তাহলে আপনি সুরা ফাতিহা পড়ে ফেলছেন, এরপর আপনি তাকবীরগুলি জোরে বলবেন, আপনি কেরাত জোরে করবেন, যেখানে জোরেন জি, আমার উত্তর পেয়েছেন আশা করি। আর কারো প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, আমার প্রথম প্রশ্নের উত্তর দিলাম। সম্মানিত শেখ, আমার আরেকটি প্রশ্ন দোয়া বিষয়ে। আমরা যখন আল্লাহুম্মা শব্দটি বহু বসন, আল্লাহুম্মা দিয়ে অনেক দোয়া রয়েছে, এখন আমরা যদি দোয়াগুলো তিন থেকে চারজন বা কেউ যদি পড়লেন আর সাথে যদি অন্যরা আমিন বলেন, এটা কি জায়েজ হবে? কারণ এখানে তো বহু বসন, এখানে তো আমরা অনেকগুলো লোক রয়েছি, যদি কোনো বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে যে দোয়াগুলা, এগুলো যদি আমাদের কোনো ভাই পড়ল, আমরা যদি আমিন বললাম অথবা হাত তুললাম, কারণ আল্লাহুম্মা তো বহু বসন, তাহলে কি তা জায়েজ হবে শেখ? আমি এই বিষয়টি জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা বহু বচন না, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, এখানে বহু বচন না, তবে ইন্না বা নাউযু বা নাসআলু এটি বহু বচন, আল্লাহুম্মা বহু বচন নয়। তবে কোরআন বা হাদিসের বহু বচন হলেই সবাই হতে হবে একসাথে হতে, এমন কথা না, এমন কোন জরুরি না। আমি একাই তারপর আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে হৃদয় দান করো, আমি একজন হলেও তো ইহদিনা বলতেছি, আমাদেরকে বলতেছি, আমি তো একজন ইহদিনই বলতাম, ইহদিনই আমাকে আর হৃদয় দান করো। তো বহু বচন হলেই যে একাধিক হতে, এমন কথা না। আর একা কি হলেই বচন হলেও যে এক বচন বলে তবু যায়, অসুবিধা নেই, কোরআনের মধ্যে ইমাম সাহেব তো সহজে দোয়া করুন, তারপর সেখানে আল্লাহ এখানে এক বচনের শব্দ আছে। তো কিছু আছে যেটা যেভাবে আছে ওইভাবেই করতে হবে, আর কিছু আছে নামাজের দোয়াগুলো চেঞ্জ করা যাবে না, আর কিছু দোয়া আছে যেটা চেঞ্জ করা যাবে, বাইরে যেগুলো বহু বচনকে এক বচন, এক বচন বহু বচন, যাই হচ্ছে অসুবিধা নেই। কাজেই একাধিক হলেই সবাই মানে আমিন বলতে হবে, কোন জরুরি না। আর একসাথে দোয়া কেউ দোয়া করলে আমিন বলবে, সেটা সুনির্দিষ্ট কিছু জায়গায় আছে, সব জায়গাতেই এইভাবে চলবে না। জি, আর কারো প্রশ্ন আছে না, আমরা শেষ করব। আমরা গত প্রশ্নদিন বলেছিলাম যে আমরা এই দশ দিনে জিকির আজকার করব এবং আমরা পিসকে কোরআন তেলাওয়াত করব। তো দোয়ার ক্ষেত্রে বলবো যে এই দশ দিনে আপনি যদি কমপক্ষে দশ দুজনা পিসটা দোয়া মুখস্থ করতে পারেন, বা আপনার যে দোয়াগুলো আপনার জানা মানে জরুরি, দৈনন্দিন নামাজ এখানে হয়, এই নামাজগুলোকেও যদি আপনি কি করেন, দোয়াগুলোকে অর্থগুলো শিখে নেন, এটা তো হতে পারে, এই দশ দিনে আমি যে নামাজের দোয়াগুলো দৈনন্দিন জীবনে জরুরি দোয়াগুলো আমি অর্থ জানানো অর্থটা শিখে নেব বা এই দোয়াগুলো মুখস্থ করব। আসলে একটা প্ল্যান হওয়া দরকার আমাদের, সবকিছু এলোমেলো জীবনে চলতেছে, দুনিয়ার ব্যাপারে আমরা খুব প্ল্যান প্রোগ্রাম বুঝি মাশাআল্লাহ, টাইম বুঝি খুব, আর দিনের ব্যাপারে কিন্তু আমাদের কোনো সিস্টেম নাই, এটা আমাদের জন্য দুর্যোগ, কারণ আমাদের যারা দিন শিখে তারাই সিস্টেম জানে না। এখানে চারটা জিনিস আমি বলি, একটা হল তালিম, একটা তারবিয়াত, একটা হল ইদারা, একটা টুয়াদা। তালিম মানে শিক্ষা, তরবিয়াত মানে দীক্ষা প্রশিক্ষণ। তা আমাদের ধর্মীয় ফিল্ডে তালিম খুব একটা শক্ত না, নরবায় বলা যেতে পারে। তারবিয়াত খুবই গারাজীর্ণ অবস্থা। ইদারা মানে অফিসিয়াল যে বা সিস্টেম বা একটা জিনিসকে প্ল্যানিং করে কিছু করা খুব কম করলে চলে। আর টিয়াটা মানে পরিচালনা করা, মানে পরিচালনার যে ক্ষমতা, এইগুলি আমাদের নাই বলি চলে। তো আসলে আমাদের এই জন্য অবস্থাগুলি খুবই খারাপ। আল্লাহ ভালো জানেন, যাই হোক আমার আমার সঙ্গে একমত হতে বলছি না, তবে আমার একটা চিন্তা চেতনা জি আয়সা লাস্ট
আমার একটা প্রশ্ন ছিল, হঠাৎ মনে পড়লো তাই ম্যাচটা নিলাম। সেটা হচ্ছে একজন আমাকে জিজ্ঞেস করলো যে যারা হচ্ছে গ্রামে থাকে তারা এই কুরবানির মৌসুমটাতে আগে গরু কিনে রেখে দেয় বা অনেকদিন ধরে হয়তো গরু কিনে রেখে তারপর তারা ওইটা বাসায় লালন পালন করে তারপরে কুরবানির জন্য জবাই করে। এখন জানাতে চাচ্ছে যে হাদিসে আছে যে ঘরে এত উপস্থিত পাঠ করা হয় সেই ঘরে চলে আসে না, যেটা আমরা একটা হাদিস থেকে জানতে পারি যে শয়তান যেটা শিক্ষা দিচ্ছিল যে এত উপস্থিত করার জন্য তাহলে সে আর ঘরে চুরি করতে আসবে না। তো উনি জানতে চাচ্ছেন যেহেতু গরুর ঘরটা তো আর মানে একসাথে থাকে না, আলাদা থাকে, তা আমরা তো নিজের ঘরে এত উপস্থিত করে ঘুমাই, কিন্তু এখন গরু যে ঘরে থাকে সেই ঘরে কি উনি মানে প্রত্যেকদিন রাত্রেবেলা গিয়ে এত উপস্থিত করতে পারেন কিনা, অর্থাৎ যদি চুরি না হয়ে যায় এই সময় এটা কি করা থাকবে, এই আমলটা করা থাকবে কিনা উনি এটা জানতে চাচ্ছেন। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় এই ঈদে অনেকে বাসা খালি রেখে চলে যায় গ্রামে, তো সেক্ষেত্রেও বাসা থেকে বের হওয়ার সময় যদি আয়তুকুস্তি ঘরে পড়ে রেখে যায়, মানে বের হওয়ার সময় ঘরে আয়তুকুস্তি পড়ে এবং তারপর বের হয়ে যায়, তাহলেও কি মানে এটা করা যাবে কিনা, অর্থাৎ এই আমলটা করা যায় হবে কিনা।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবার মাইকের আওয়াজ সুন্দর শোনা যায়, আয়েশাপুর মাইক আপনার খুব মাইকটা বাজে বেশি কারণ মানে স্পষ্ট হয় না, যাই না অন্যদের মাইকের আওয়াজ খুব ভালো। আমি কিন্তু ওই যে মাইক ইয়ে ছাড়া ইয়ারফোন ছাড়া ইয়ে করতেছি, ইয়ারফোনটা এখন আমি খোঁজ করে পাইনি, কোথায় গিয়ে রেখে গেছি ছুটির আগে, সম্ভবত ল্যাপটপের সাথে আছে আমি আজকে বুঝতে পারছি। যাই হোক যাই না আয়েশাপু দামাই আপনার আমার আওয়াজটা একটু স্পষ্ট কম হচ্ছে, অন্যদের আওয়াজ খুব সুন্দর হল, অন্য এখন ভলিউম বাড়া আছে কি না সেটা একটা ব্যাপার। যেটুকু বুঝতে পেরেছি সেটা হল যে আয়তাল কুরসির আমল আর কি, কোন জিনিস কোন বস্তুর উপর যদি আপনি আয়তাল কুরসি পড়ে দেন, গোয়াল ঘরে গরু আছে খাসি আছে, আয়তাল কুরসি পড়ে রেখে নেবেন চুরি হবে না, চোরে চুরি করবে না, বিসমিল্লাহ বলে লক করলে লক শয়তান খুলতে পারবে না, শয়তান খুলতে পারবে না, শয়তান লক খুলে দেয়। তো আয়তুল কুরসির এটা আমার হয়তো আপনার বাসার কাজ হচ্ছে বা এই লক করা আছে বা সিমেন্ট আছে হয়তো সিকিউরিটি আছে বা না আছে, কিন্তু তারপর তো আপনি করতে পারেন, বাইরে হয়তো মূল্যবান কোন জিনিস রাখলেন সেখানে তো আপনি বলবেন আস্তাউদুল্লাহ আল্লাহ তাবি ওয়াদায়ু, আস্তাউদুল্লাহ আল্লাহ তাবি ওয়াদায়ু, আল্লাহ ইয়েতে রেখে দিলাম গোডাউনে বা আল্লাহ জিম্মায় রাখলাম যা নষ্ট হওয়ার না, আয়তুল কুরসি পড়ে দেবেন আপনি গোয়াল ঘরে, আয়তুল কুরসি পড়ে লক লাগা দেবেন বা জিনিস যেখানে আছে নিঃসন্দেহে ইনশাআল্লাহ সেখানে চোর শয়তান চোর যেটা আসতে পারবে না, এমনকি মানুষ চোর সেখানে আসতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনি ইনশাআল্লাহ এটাকে আমল করেন। জি আমল করা যাবে কোনো সমস্যা নেই, ঘরে ঘরে হলেও ফুকে যাবে কোনো সমস্যা নেই। জি আরেকটা মনে প্রশ্নের অংশ ছিল আয়েশা আপুর, যে অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষ পশু বাড়িতে কাজ হয়তো গরু কাজ করে, হাল চাষ করে বা গাড়ি বা ইত্যাদি, এক সময় এক পর্যায়ে গিয়ে সেটাকে হয়তো আবার কুরবানি করে দেয়। যখন থেকে কুরবানি ঘোষণা করবে তখন থেকে সেটাকে কাজে না লাগানো, তার আগ পর্যন্ত কাজ করাতে পারে, কোন সমস্যা নেই। জি, এসব আপনার প্রশ্নের একটু উত্তর হয়েছে, কারণ আপনার প্রশ্ন আমার কাছে একটু সামানটা খুব বেশি যাচ্ছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ তখন আমরা বৃহস্পতিবার আমাদের একটা ক্লাস হবে, এরপরে হয়তো ইনশাআল্লাহ হজের পরে আমি হয়তো 17 তারিখে 4 তারিখে যাব, 17 তারিখে রিটার্ন করবো ইনশাআল্লাহ। এরপর থেকে আমরা চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। দোয়া করবেন আল্লাহ সবাইকে বলুক আমিন। বৃহস্পতিবার ইনশাআল্লাহ ক্লাস হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।